বলেন খোদা কোরআনে, ইকরা বিসমি, পড়ো মহান খোদার নামে।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين, اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم, الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله, الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله. প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের মাহে রমজানের বিশেষ আয়োজন, আপনাদের প্রিয় অনুষ্ঠান কোরআনের ধ্বনি নিয়ে আপনাদের সামনে আরও একবার উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন দেখছেন, আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠান পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আজ আলোচনার মধ্যে এমন একটি সূরা নিয়ে এসেছি যে সূরাটিকে পবিত্র কোরআনুল কারিমের উচ্চ শিখর বলা হয়। আল্লাহু আকবর! যে সূরাটি তেলাওয়াত করলে ঘর থেকে শয়তান পলায়ন করে। আরও বলা হয়েছে এই সূরাটি তেলাওয়াতকারীর জন্য কেয়ামতের দিন মাথার উপর মেঘের মতো ছায়া দান করবে। আল্লাহু আকবর! এত গুরুত্বপূর্ণ সূরা যা আমাদেরকে কেয়ামতের দিন মাথার উপর ছায়া প্রদান করবে, যে তেলাওয়াতের মাধ্যমে ঘর থেকে শয়তান পলায়ন করে। আল্লাহু আকবর! এই সূরাটির নাম হচ্ছে সূরা বাকারা, কোরআন কারিমের দীর্ঘতম সবচেয়ে বড় সূরা। আসুন আমরা এই সূরার সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় জানার আগে আমাদের অন্তরে যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত এবং দরসের পড়ার আগ্রহ যেন বেড়ে যায়, এই আশায় আমরা দরসের পাঠ করার ফজিলত শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি কানাত শাফাআতান লাহু ইনদি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি জুমার দিন আমার উপর দরুদে পাক পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। দেখেন, দরুদ পাঠ করার মাধ্যমে কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়া সম্ভব হচ্ছে। তা আসুন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার আশায় এই অনুষ্ঠানের শুরুতেই একবার দরসের পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা তেলাওয়াত শিখার আগে এই সূরা সম্পর্কে কিছু তথ্য ফজিলত, এই সূরার সংক্ষিপ্ত পরিচয় আমরা জেনে নিই। কিতাবের মধ্যে আসছে এই সূরাটি একটি মাদানী সূরা, অর্থাৎ মদিনা মুনাওয়ারার মধ্যে এই সূরাটি নাজিল হয়েছে। আর এই বর্ণনাটা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। কিতাবের মধ্যে আরও আসছে এই সূরার মধ্যে 40টি রুকু রয়েছে এবং 286টি আয়াত রয়েছে। হ্যাঁ, এই সূরার নামকরণ করা হয়েছে বাকারা নামে। আরবির মধ্যে যে বাকারা শব্দ রয়েছে এর অর্থ হলো, বাংলা হলো গাভী। এই সূরার 67 থেকে 73 নম্বর আয়াতের মধ্যে বনি ইসরায়েলের একটি গাভী সংক্রান্ত একটি অলৌকিক ঘটনা বর্ণিত হয়েছে। সেদিকে লক্ষ্য রেখেই এই দীর্ঘ সূরার নাম রাখা হয়েছে সূরা বাকারা। আসুন আমরা এই সূরার কিছু ফজিলত হাদিস মোবারকা থেকে শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন সূরা বাকারা ও সূরা আলে ইমরান মেঘের ছায়ার মতো অথবা ডানা বিস্তারকারী পাখির ঝাঁকের মতো আসবে এবং তাদের তেলাওয়াতকারীর পক্ষ হয়ে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। আরও বলা হচ্ছে যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান পলায়ন করে চলে যায়। ঘরকে কবরস্থানের মতো না রেখে, অন্ধকার না রেখে সেখানে ইবাদত ও এই সূরার তেলাওয়াত করা আমাদের উচিত। আসুন আরও ফজিলত শ্রবণ করি। কিতাবের মধ্যে বলা হচ্ছে এই সূরা তেলাওয়াত করা বরকতের কারণ। আরও রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জাদুকররা এই সূরার মোকাবিলা করার ক্ষমতা রাখে না। অর্থাৎ এই সূরার তেলাওয়াত করলে কোনো জাদুকর আপনার উপর জাদুর প্রভাব ফেলতে পারবে না। তা আসুন দেখেন আমরা এই সূরার মাধ্যমে ঘর থেকে শয়তানকে পলায়ন করতে সক্ষম হচ্ছি, সাথে সাথে আমরা এই সূরা তেলাওয়াত করলে কেয়ামতের দিন আমাকে আপনাকে এই সূরা ছায়া দান করবে, আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। শুধু তা নয়, এই সূরা পাঠ করলে আল্লাহ তাআলার দয়ায় আমরা শয়তান থেকে রক্ষা পাচ্ছি। আমরা এই গুরুত্বপূর্ণ সূরাটা অনেকে তেলাওয়াত করি, কিন্তু এই সূরাটাকে আমরা তেলাওয়াত করার সময় ভুল করে আর তাজবীদ অনুযায়ী না পড়ে ভুল করে উচ্চারণ করি, অশুদ্ধভাবে পড়ি, তবে আমরা এই ফজিলত যা শুনেছি এগুলা পাওয়া তো দূরের কথা, বরং সওয়াবের পরিবর্তে আমল নামার মধ্যে গুনাহ লেখার সম্ভাবনা বেশি রয়েছে। তাই আসুন আমরা গুনাহ থেকে বাঁচতে এই ফজিলতগুলো আমাদের অর্জন হওয়ার আশায় আমরা আজকের এই সূরাটিকে এমনভাবে সহিশুদ্ধ করার চেষ্টা করব, এর মাধ্যমেই যেন আমরা পুরো কোরআন কারিমের তেলাওয়াতকে সহিশুদ্ধ করতে পারি, সেই চেষ্টা আমরা এখন করবো। আসুন আমরা সম্ভব হলে অজু করেই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করি, সামনে কোরআন কারিম রাখি অথবা আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য রেখে আমরা আজকের এই সূরাটাকে সহিশুদ্ধ করার চেষ্টা করি, চলুন।
بسم الله الرحمن الرحيم ألف لام ميم
উচ্চারণ করার সময় আমাদের মাদ্দা করা এবং গুন্না করা এগুলোর দিকেও লক্ষ্য রাখতে হবে। যেমন এখানে দেখেন লাম, এটা আমরা দীর্ঘ করে টেনে পড়েছি, কারণটা কি দেখেন, যদি আমরা এই লাম বর্ণাটিকে বানান করে লিখি কি হবে, লাম আলিফ মিম লাম, লাম আলিফ মিম, তিনটি বর্ণ দিয়ে এই লাম বর্ণের নাম লেখা হবে, ঠিক আছে না? যদি তিনটি বর্ণ এখানে আমরা ধরি, একটু একটু চিন্তা করুন, লাম আলিফ মিম, মিমের মধ্যে সাকিন না, মিম সাকিনের পর যদি মিম আরেকটা চলে আসে, আমরা জানি মিমসাকিনের কায়দা হয়, মিমসাকিনের পর দ্বিতীয় মিম আসা মানে ইদগমে সাফাবি, অর্থাৎ এখানে গুণ্য হবে, বুঝতে পেরেছেন? লাম লাম এমনিতে স্বাভাবিক নাম হচ্ছে লাম, গুণ্না নাই, তো যখন আমরা এই মিমটাকে এই লামের সাথে মিলিয়ে পড়ব তখন মিমসাকিনের পর মিম চলে আসছে, সেহেতু আমরা লাম লাম এটা তো টানবো, সাথে সাথে আমরা এটাকে গুণ্না করব। কিসের গুণ্না? এটা ইদগমে সাফাবির গুণ্না হবে। যা সাথে সাথে আমরা টানবো কেন? যখন আমরা লাম আলিফ মিম লিখবো তখন আমরা লাম আলিফ মিম লামে জবর দিচ্ছি, তো জবর হলে আলিফের পূর্বে কী হচ্ছে? জবর হচ্ছে, তার মানে আলিফ মাদ্দা হয়েছে। যখন আলিফ মাদ্দার পরে আসলে সাকিন আসে, মিমের মধ্যে সাকিন, হ্যাঁ, যেটা আমরা বানান করে পেয়েছি, হ্যাঁ, ওই মিমের মধ্যে কী রয়েছে? সাকিন। তো আলিফ মাদ্দার পর যখন মিম সাকিন সাকিলওয়ালা বর্ণ আসবে, আসল সাকিন হবে, তখন এটা মদ্দাল আজিম হয়ে যাবে। মদ্দাল আজিমকে কি একালি টানতে হয় না বেশি? হ্যাঁ, বেশি করে টেনে পড়তে হবে। এরপর দেখেন মিম, এটাকে যখন আমরা ভেঙে লিখবো বানান করে লিখবো, তো মিম বর্ণ লেখার জন্য তিনটা অক্ষর প্রয়োজন, মিম ইয়া মিম, মিম ইয়া মিম, এই প্রথম মিমের মধ্যে জ্যার, তার মানে ইয়া সাকিনের পূর্বে জ্যার মানে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দার পরে মিম, এখানের মধ্যে আসল সাকিন আসে, হ্যাঁ, তো আসল সাকিন হলে এটাও কী হবে? মাদ্দাল আজিম। ইয়া মাদ্দাকে একালিপ টানতাম, মাদ্দাল আজিমকে আর একালিপ টানবো না, বেশি করে টানবো, হ্যাঁ, তিন আলিপ চার আলিপ, বুঝতে পেরেছেন? দেখেন তো আমরা এই লামকে কেন টানবো বেশি করে এটাও বুঝতে পেরেছি, লামের মধ্যে গুণ্না কেন করবো এটাও বুঝতে পেরেছি, মিম কেন দীর্ঘ করে টেনে পড়বো এটাও বুঝতে পেরেছি। তো আমরা একটু এভাবে পড়ার আবার চেষ্টা করি।
আলিফ লাম মিম,
আবার
আলিফ লাম মিম,
পড়েন পারবেন ইনশাআল্লাহ, জি আবার পড়ুন,
আলিফ লাম মিম,
আবার
আলিফ লাম মিম,
জি পরবর্তী আয়াতে,
যালিকাল কিতাবু লা রাইবা ফীহ,
আবার
যালিকাল কিতাবু,
দা, দাল খাড়া জবর দা, খাড়া হরকত মাদের হরফের স্থলাবিশিষ্ট। মাদের হরফ কয়টা? তিনটা। খাড়া হরকত কয়টা? তিনটা। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, খাড়া জবর আলিফ মাদ্দার স্থলাবিশিষ্ট, তারপর খাড়া জের ইয়া মাদ্দার স্থলাবিশিষ্ট, এরপর উল্টা পেশ ওয়াও মাদ্দার। বুঝতে পেরেছেন? তো আমরা এখানে আলিফ মাদ্দা এটাকে এক আলিফ টানবো,
যালিকাল কিতাবু,
তাও এক আলিফ টানবো আলিফ মাদ্দা হিসেবে,
যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, লা রাইবা ফিহি,
র এটা কি হবে? পূর্ণা বারিক, পাতলা না মোটা র। বলেন, চিন্তা করেন, আমরা পূর্বের ক্লাসেগুলা বারবার পুনরাবৃত্তি করেছি, মাদানী কায়দার মধ্যে পড়েছি, বিভিন্ন অনুষ্ঠানে আমরা শুনেছি, হ্যাঁ, রটা কী হবে? পুর হবে। কেন? রয়ের উপর জবর আসছে। হ্যাঁ, দেখেন এখানে আবার কী হয়েছে? র ইয়া জবর রই, তো কী হয়েছে? ইয়াসা কেন পূর্বে জবর আসা কি হয়? হ্যাঁ, লীন হয়। জি, দেখেন আবার
যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি।
এখানে লক্ষ্য করুন, আমরা এই জিম যে ওয়াকফের চিহ্ন রয়েছে এখানে আমরা থেমেছি, হা জের হি ছিল, তো থামার কারণে হরকতওয়ালা বর্ণের মধ্যে থামলে কি করতে হয়? সাকিন হয়ে যায়। দেখেন ফি সাকিন হয়ে গেছে, হ্যাঁ, তো যদি কোনো হরফে মাদ্দার পর আরজে সাকিন হয়, আরজে সাকিন মানে আমরা পড়েছিলাম কি বলেন? কি সাকিন? আরজে মানে অস্থায়ী সাকিন, অস্থায়ী সাকিন মানে যেটা কোনো কারণে সাকিন হয়েছে, সে স্থায়ীভাবে সাকিন ছিল না, এখানে স্থায়ীভাবে আছে জের, আমরা অস্থায়ীভাবে এখানে পড়ছি সাকিন, সেহেতু এখানে কী হয়েছে? মাদ্দে আরিস। তার মানে এটা আমরা ফি এটা টানতাম এক আলিফ, এখন বেশি করেও টানতে পারবো। বুঝতে পেরেছেন? দেখেন
যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি।
পরবর্তী অংশ,
হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন।
দেখেন দালের মধ্যে কি আসছে? তানবিন। তানবিন কাকে বলা হয়? দুজবর দুজের দুপেশকে তানবিন বলা হয়। নুন সাকিন বা তানবিন, নুন সাকিন বা তানবিন পড়ার নিয়ম কয়টা পড়েছি আমরা? চিন্তা করেন একটু, চারটা পড়েছি না? হ্যাঁ, আপনার স্মরণ আছে। দেখেন তো চারটার মধ্য থেকে আমরা কোন পদ্ধতিতে পড়ব? ইখফা করে পড়ব, ইজহার করে পড়ব, না ইদগাম, না ইকলাব হবে, এটা আমরা কীভাবে নির্ধারণ করব? হ্যাঁ, তানবিন বা নুন সাকিনের পরবর্তী যে বর্ণটা আমরা পড়ব ওই বর্ণের ভিত্তিতে আমরা চার পদ্ধতি থেকে কোন পদ্ধতিতে পড়ব এটা নির্ধারণ করব। দেখেন এই তানবিনের পরে আমরা কোন বর্ণ পড়ছি? এখানে লাম পড়ছি, ইয়া পড়ছি। ইয়া যেহেতু এটা আমাদের পড়ার মধ্যে আসছে না, সেহেতু ইয়াটাকে আমরা গণনায় আনবো না, আমরা এই পড়ার মধ্যে নিয়ে আসছি কোনটা? লাম। তাহলে কেমনে বুঝবেন? আমাদের বোঝার জন্য তো এখানে ইয়া ইয়া এর মধ্যে কি কোনো হারকাত নাই, কোনো কিছুই নেই, সেটা এটা একদম কি আমরা পড়বো না। এখানে দেখেন তাসদিদ রয়েছে, সেহেতু আমরা এটার সাথে একদম এটাকে কি করব? যুক্ত করব। এটা ঈদগাম হচ্ছে, কি হচ্ছে? ঈদগাম না? কেন ঈদগাম? আমরা জানি ঈদগামের বর্ণ ছয়টি, কয়টি? ছয়টি। কি কি? ইয়া র মিম লাম, এই লামটা আসছে, ওয়াও নুন। হ্যাঁ, যদি ঈদগাম হয়ে যায় তো আমরা এই তানবিন বর্ণের সাথে লামটাকে যুক্ত করব। আচ্ছা, যুক্ত করব যে আমরা যুক্ত করার মিলানোর ঈদগাম করার পদ্ধতি দুইটা, আবার আমরা জানি না ঈদগামে বাগুন্না ঈদগামে বেগুন্না, বাগুন্না মানে গুন্নার সাথে ঈদগাম করব, আরেকটা হচ্ছে গুন্না ছাড়া ঈদগাম করব। গুন্নার সাথে ঈদগাম কখন হবে? যখন তানবিন বা নুন সাকিনের পরে ইয়া মিম ওয়াও নুন, এই চারটি বর্ণ থেকে যে কোনো একটি বর্ণ চলে আসবে। এটা আসছে আসে না, তার মানে কি হবে? আপনি বুঝতে পেরেছেন না কি হবে? ইদগমে ব্যয় গুন্না, গুন্না ছাড়া ইদগম। দেখেন হুদাল্লিল, গুন্না করেছি করি নাই, হ্যাঁ এখানে গুন্না হবে না। হুদাল্লিল মুত্তাকিন, কিন 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 বললে কী হবে? এটা কফ থেকে আমরা কাফ পরিবর্তন করে ফেলেছি, এরকম হরফ পরিবর্তন করা যাবে না। হরফ পরিবর্তন করলে, অর্থের মধ্যে চেঞ্জ চলে আসলে এটা কী হয়ে যায়? ভুল হয়ে যায়, লাহানে জ্বলি হয়ে যায়। তো নামাজরত অবস্থায় যদি লাহানে জ্বলি পাওয়া যায়, নামাজ ভেঙে যাবে। এই জন্য আমাদেরকে কোরআনের তেলাওয়াতকে সহিশুদ্ধ করার জন্য একটু সময় অবশ্যই দিতে হবে। দেখেন হুদাল্লিল মুত্তাকিন, জি আমরা পরবর্তী আয়াতের মধ্যে চলে যাই।
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আমরা একটু তাজবীদের নিয়ম কানুন এখন এই আয়াতের মধ্যে লক্ষ্য করে এবং অ্যাপ্লাই করার চেষ্টা করি। দেখেন
আল্লাযীনা, যীনা
জালটা পাতলা করে নরম আন্দাজে তেলাওয়াত করতে হবে। যদি বলি
আল্লাযীনা
হয় নাই, কেন হয় নাই? রাল বর্ণ থেকে আমরা যা বানিয়ে ফেলেছি, রালকে ঝা পড়লে হবে না। তাহলে এটা কি আল্লাযীনা পড়া যাবে না? কি পড়তে হবে?
আল্লাযীনা আল্লাযীনা যীনা, রাল রাল আল্লাযীনা,
না টানা যাবে না এখানে। কেন? এটা হারকাত রয়েছে, হারকাত টানা যায় না। এরপর দেখেন
ইউমিনুনা ইউমিনুনা,
আমরা জানি হামজা সাকিন সব সময় ধাক্কা দিয়ে পড়তে হবে। এই হামজা সাকিনের মধ্যে একটা কী হবে? ধাক্কা হবে। ইউ ইউ এই এটা হচ্ছে ধাক্কা। ইউ
মিনুনা নু
ও আমার দা টানতে হবে। ইউ মিনুনা জবর টানা যাবে না, ওয়ামাদা ওয়াও সাকিনের পূর্বে পেশ আসছে, টানতে হবে।
ইউ মিনুনা আল্লাযীনা ইউ মিনুনা আল্লাযীনা ইউ মিনুনা।
পরবর্তী অংশ
বিল গায়বি,
গাইন গ মোটা হবে না। কেন মোটা হবে? হরফ মুস্তালিয়া সব সময় মোটা করে উচ্চারণ করতে হয়।
বিল গায়বি বিল গায়বি,
হ্যাঁ
ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া ইয়ুকিমুনাস স
মোটা হবে না, স স
ওয়া ইয়ুকিমুনাস সালাতা লাতা
লামেটা টানতে হবে, ওয়াওটা পড়ব না। এরপর
ওয়ামিম্মা,
কেন কী করতে হবে? গুন্না, আমরা জানি যে নুনে মুশাদ্দাদ মেমে মুশাদ্দাদ সব সময় গুন্না করতে হবে। হ্যাঁ দেখেন
ওয়ামিম,
এটা হচ্ছে গুন্না।
ওয়ামিম্মা
মা, এটা হচ্ছে আলিফ মাদ্দা।
ওয়ামিম্মা
এই এই যে কোনো যেটা শুনেছে এটা হচ্ছে গুন্না।
ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
দেখেন রাযাক যাক রাযাক যা 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 রাযাক, কী হবে? কলকল হবে না, যা উচ্চারণটা একটু শুদ্ধ করে করব।
যাক রাযাকনাহুম যাক,
কলকলা কলকলা হরফ কয়টা? পাঁচটি। কী কী বলেন? আমরা প্রায় শুনছি এগুলা বলেন। হ্যাঁ আপনি পারছেন মাশাআল্লাহ। কি কফ ক বা জিম দাল, এখানে কী হবে? কম্পন সৃষ্টি হবে, প্রতিধ্বনি হয়ে আওয়াজ বের হবে না, খাড়া হরকত টানতে হবে। হুম মিমসাকিন আসছে না? আমরা জানি মিমসাকিন নুনসাকিন এবং তানবিন চার পদ্ধতিতে পড়া যায়, মিমসাকিন তিন পদ্ধতিতে পড়া যায়, তিন রকম পড়া যায়। হ্যাঁ তাহলে এখানে মিমসাকিন আমরা কোন পদ্ধতিতে পড়বো এটা কীভাবে আমরা সিদ্ধান্ত নেব? আমরা দেখব মিমসাকিনের পরে কোন বর্ণ আসছে, আমরা জানি মিম সাকিনের পর যদি বা বর্ণ আসে তখন ইখফায়ে শফাবি হয়, গুন্না হয়। তখন মিম সাকিনের পর যদি আরেকটি মিম আসে তখন ইদগামে শফাবি হয়, তখনও গুন্না হয়। আর আরও একটা জানি আমরা, মিম সাকিনের পর যদি বা মিম ব্যতীত অন্য যে কোনো বর্ণ আসে তখন এটা ইজহারে শফাবি হয়, গুন্না করা যাবে না। এখন এখানে আমরা গুন্না করব, হ্যাঁ আপনি ধরতে পেরেছেন, এখানে গুন্না করব না। রাযাকনাহুম গুন্না ছাড়া, ইউনফিকুন ইউনফিকুন গুন্না না, কেন গুন্না বলেন তো আপনি? হ্যাঁ আপনি ধরতে পেরেছেন, এখানে ইখফা হয়েছে। কি হয়েছে? ইখফা। ইখফা কখন হয়? নুন সাকিন বা তানবিনের পরে যদি ইখফার পনেরোটি বর্ণ থেকে যে কোনো একটি বর্ণ চলে আসে তখন ইখফা হয়, গুন্না কর ভর্ত হয়। ঠিক আছে না? দেখেন, ইউনফিকুন ইউনফিকুন, বুঝতে পেরেছেন? আমরা এখন এই আয়াতের মধ্যে তাজবিদের নিয়ম কানুন বোঝার চেষ্টা করেছি, কখন কিবা বর্তবে এটা পড়ার বোঝার চেষ্টা করেছি, অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। এখন আমরা আবার এইভাবে একটু পড়ার চেষ্টা করি, দেখেন সাথে সাথে পড়ুন।
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আবার পড়ুন।
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি,
পড়েন এতটুকু পড়েন,
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা,
বলেন
ওয়া ইয়ুকিমুনাস সালাতা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আবার পড়ি।
الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ।
পরবর্তী আয়াতের মধ্যে আমরা চলে যাই।
وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ।
এখানে আমরা এই এটা জিম ওয়াকফের চিহ্ন না, এখানের মধ্যে আমরা তাজবিদের নিয়ম কারণ কী কী পাই একটু লক্ষ্য করি। وَالَّذِينَ يَمَدَّ রাল নরম করতে হবে, হ্যাঁ ইউ হামজা সাকিন ধাক্কা দিতে হবে, এগুলো পূর্বের আয়াত আমরা পড়েছি। নু ওয়া মাদ্দা বিমা আলিফ মাদ্দা, এটা আলিফ মাদ্দা কখন হয়? আলিফের পূর্বে জবর আসলে, হ্যাঁ আলিফ মাদ্দার পর কি আসছে দেখেন, দ্বিতীয় বর্ণের শুরুতে হামজা আসছে না, হ্যাঁ তাহলে কি হয়? মাদ্দে মুনফাসিল, এটা আমরা আলিফ মাদ্দাকে আগে এক আলিফ দীর্ঘ করে পড়তাম, এখন এক আলিফ চেয়ে বেশি দীর্ঘ করবো, হ্যাঁ ইলাইকা, হ্যাঁ এটা লাই, এটা ইয়া মাদ্দান, এটা হচ্ছে ইয়ালিন, টানা যাবে না, হ্যাঁ ওয়ামা এটাও মাদ্দে কি বলেন মুনফাসিল, মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল কখন হয়? হরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় বর্ণের শুরুতে আসলে। মাদ্দে মুত্তাসিল কখন হয়? হরফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে আসলে, দ্বিতীয় শব্দের মধ্যে না, হ্যাঁ। আচ্ছা দেখেন, মিন নুন সাকিন আসছে না, আমরা জানি না নুন সাকিন চার রকম পড়তে হয়, এখানে এই নুন সাকিন আসছে কফ আসছে, তা আমরা একটু চিন্তা করি নুন সাকিনের এটাকে আমরা চার পদ্ধতি থেকে কোন পদ্ধতিতে পড়বো, এটা কীভাবে আমরা বুঝে নিয়েছি, কফ এর ভিত্তিতে আমরা ডিসাইড করব কোন পদ্ধতিতে পড়বো, হ্যাঁ এখানে বলেন আপনি। নুন সাকিনের পরে কফ আসছে না, কি হবে এখন এটা? হ্যাঁ ইখফা হবে, কি হবে? ইখফা, গুন্না হবে। ঠিক আছে, বা হরফে কি কলকলা, এখানে কি হবে? কম্পন সৃষ্টি হবে, কবে কবে লিখ কবে লিখ কবে, হ্যাঁ এরপর এটা আমরা আবার পড়ি, হ্যাঁ দেখেন।
والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك
بھنگے بھنگے پرا رکھ تو چشتا کری
والذين يؤمنون والذين يؤمنون بما أنزل إليك بما أنزل إليك وما أنزل من قبلك من قبلك
پرورتنگش
وبالآخرة هم يوقنون
دیکھیں میم ساکن آشتے نا میم ساکن پر کن برنا آشتے با میم آشے نای تن مانای اظہار شفا بھی گننا ہو بے نا آتا تن تو بے خو زیر خی موٹا ہو بے ہیں
وبالآخرة هم يوقنون
বুঝতে পেরেছেন আমরা শুরু থেকে আরেকবার পরেই আজকের পর্ব আমরা শেষ করতে যাচ্ছি লক্ষ্য করুন
বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون
أذكر পর্ব এখানে শেষ করছি আমরা আগামী পর্বে নতুন একটি সূরা ফজিলত নিয়ে দেখা হবে আমরা এভাবে এই নিয়ম কানুনগুলো অ্যাপ্লাই করে করে কোরআনুল করিমের তেলাওয়াতকে সহিশুদ্ধ করার চেষ্টা করি ইনশাআল্লাহুল করিম আমরা আল্লাহ তাআলার দয়াতে পুরো কোরআনুল করিমের তেলাওয়াতকে চেষ্টা করলে আমরা সহিশুদ্ধ করতে পারবো আগামী পর্বে অন্য একটি সূরা ফজিলত নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন সাথে সাথে মাহে রমজানের বরকত অর্জন করতে থাকুন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
বলেন খোদা কোরআনে ইকরা বিসমি পড়ো মহান খোদা